দানিয়েলের পুস্তক সংখ্যা ৫১
পালমুনি, দানিয়েল ও প্রকাশিত বাক্যে সময় ও ভাষার অধিপতির উন্মোচন।
দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের ত্রয়োদশ ও চতুর্দশ পদে যে একজন সাধু কথা বলছিলেন বলে উল্লেখ আছে, তিনি পালমুনি রূপে খ্রিস্ট। প্রকাশিত বাক্য গ্রন্থে খ্রিস্টকে আলফা ও ওমেগা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা অন্যান্য বিস্ময়কর সত্যের পাশাপাশি তাকে বিস্ময়কর ভাষাবিদ হিসেবে চিহ্নিত করে, এবং দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থ একত্রে খ্রিস্টকে সময় ও ভাষার অধিপতি হিসেবে উপস্থাপন করে। খ্রিস্ট পালমনি রহস্য গণনাকারী রূপে যে দুই পদ অ্যাডভেন্টবাদের কেন্দ্রীয় স্তম্ভ প্রতিষ্ঠা করে, সেখানেই তার চরিত্রের সেই গুণটি উপস্থাপন করেন। এর তাৎপর্য ও গভীরতা অনুধাবন করা মানবীয় সক্ষমতার ঊর্ধ্বে, কিন্তু যেসব রহস্য গণনাকারী উন্মোচন করতে বেছে নেন, সেগুলোকে স্বীকার করা ও রক্ষা করা আমাদের দায়িত্ব।
গোপন বিষয়সমূহ আমাদের প্রভু ঈশ্বরের, কিন্তু যে বিষয়সমূহ প্রকাশিত হয়েছে সেগুলি চিরকাল আমাদের ও আমাদের সন্তানদের জন্য, যেন আমরা এই ব্যবস্থার সমস্ত বাক্য পালন করতে পারি। দ্বিতীয় বিবরণ ১৯ জুনাশকালো।
প্রকাশিত হওয়া একটি রহস্য হল যে রহস্যসমূহের গণনাকারী পালমনি হলেন সেই যিনি কথা বলেছিলেন সেই নির্দিষ্ট সাধু, এবং যে দুই পদে তিনি নিজেকে প্রকাশ করেন সেখানে অ্যাডভেন্টবাদের কেন্দ্রীয় স্তম্ভ চিহ্নিত হয়েছে। সেই দুই পদে বিস্ময়কর গণনাকারী জ্ঞান বৃদ্ধিকে চিহ্নিত করেন, যা তিনি যিহুদা গোত্রের সিংহ হিসেবে ১৮৯৮ সালে সিলমোহর খুলেছিলেন। সেই দুই পদে জ্ঞান বৃদ্ধির প্রতিনিধিত্বকারী মিলারের স্বপ্নের রত্নগুলি পালমনির হাতের নির্দেশে হাবাক্কুকের দুটি ফলকের ওপর লিপিবদ্ধ হয়েছিল।
পরে আমি এক পবিত্রজনকে কথা বলতে শুনলাম, এবং আর এক পবিত্রজন সেই বক্তা পবিত্রজনকে বললেন, নিত্যবলি সম্বন্ধে এবং ধ্বংসসাধক অপরাধ সম্বন্ধে পবিত্র স্থান ও সৈন্যদল উভয়কেই পদদলিত করিবার জন্য সমর্পণ করা হইবে, এই দর্শন আর কতকাল স্থায়ী হইবে? তিনি আমাকে বলিলেন, ২৩০০ দিবস পর্যন্ত, পরে পবিত্র স্থান সূচীকৃত হইবে। দানিয়েল ৮:১৩ চন্দর।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে বর্ণিত রাজ্যসমূহ সম্পর্কে ভবিষ্যৎবাণীমূলক দর্শনটি দানিয়েল গ্রহণ করার পর এবং এরপর পদ ১৩ ও ১৪তে স্বর্গীয় সংলাপটি শুনে তিনি সেই দর্শন বোঝার চেষ্টা করলেন।
আর এমন হল যে আমি দানিয়েল যখন দর্শন দেখলাম এবং তার অর্থ খুঁজছিলাম, তখন দেখ আমার সামনে মানুষের রূপের মতো একজন দাঁড়িয়েছিল, আর আমি উলাই নদীর তীরদ্বয়ের মধ্য থেকে একজন মানুষের কণ্ঠ শুনলাম যে ডেকে বলল, গাব্রিয়েল, এই মানুষটিকে দর্শনটি বুঝিয়ে দাও। দানিয়েল ৮:১৫।
দানিয়েল যে দর্শনটি বোঝার চেষ্টা করছেন তা হল ছাজন দর্শন, কিন্তু মারে দর্শনই গাব্রিয়েলকে দানিয়েলকে বোঝাতে বলা হয়েছে। প্রতিটি তথ্যের নিজস্ব তাৎপর্য আছে, এবং এই তথ্যটি বাদ পড়লে পাঠাংশের গঠন ও নকশা মূলত ভেঙে পড়ে। ১৫ নম্বর পদে যখন দানিয়েল ছাজন দর্শনটি বোঝার চেষ্টা করেন, তখন মারে লুকোনো থাকে, তবু প্রতিনিধিত্ব করা হয়, কারণ একজন মানুষের অ্যাপিয়ারেন্স গাব্রিয়েল কথায় হিব্রু শব্দ মারেয়ের অনুবাদ অ্যাপিয়ারেন্স করা হয়েছে। ১৫ নম্বর পদে দর্শন হিসেবে অনুবাদিত উভয় শব্দই উপস্থিত। ১৫ নম্বর পদে দানিয়েল ছাজন বোঝার চেষ্টা করেন, কিন্তু ১৬ নম্বর পদে পালমুনি গাব্রিয়েলকে নির্দেশ দেন দানিয়েলকে মারে বুঝিয়ে দিতে। এই দুই পদের নকশা উদ্দেশ্যমূলক এবং দুটি শব্দের সংযোগ ও ভিন্নতাকে জোর দিয়ে তুলে ধরে। দানিয়েলকে মারেফ বোঝাতে গাব্রিয়েলকে যে আদেশ দেন তিনি হলেন পালমনি, কারণ গাব্রিয়েলকে যিনি আদেশ দেন তিনি সেইজন যিনি জলের উপর দাঁড়িয়ে আছেন, এবং গাব্রিয়েল তার কণ্ঠস্বর শুনেছিল উলাইয়ের দুই তীরের মধ্যে একজন মানুষের কণ্ঠস্বর। যে নদী দুই তীরের মধ্যে দিয়ে প্রবাহিত সেটাই উলাই নদী, এবং শাস্ত্রে জলের উপর দাঁড়ান খ্রিস্টই। এই সত্যের সঙ্গে আরও এই সত্য যুক্ত যে মহাদূত হিসেবে খ্রিস্টই সেইজন যিনি স্বর্গদূতদের আদেশ দেন। তীরদ্বয়ের মধ্যে যে কণ্ঠস্বর তা ১৩ নম্বর পদে উল্লিখিত ওই নির্দিষ্ট সাধুর কণ্ঠস্বর, এবং গাব্রিয়েলকে দানিয়েলকে মারেহ দর্শন বোঝাতে আদেশ দেয় তারই বাক্য। দানিয়েলের ১২ অধ্যায়ে খ্রিস্ট আবারও নদীর তীরদ্বয়ের মধ্যে আছেন। ১২ অধ্যায়ে তিনি সুতির বস্ত্র পরিহিত এবং যিনি চিরকাল জীবিত তার দ্বারা শপথ করেন।
কিন্তু তুমি হে দানিয়েল এই কথাগুলো গোপন করো এবং পুস্তকটি সিলমোহর করে দাও শেষকালের সময় পর্যন্ত। অনেকেই এদিক ওদিক দৌড়বে এবং জ্ঞান বৃদ্ধি পাবে। তারপর আমি দানিয়েল তাকিয়ে দেখলাম, দেখো, সেখানে আরও দুইজন দাঁড়িয়ে আছে, একজন নদীর তীরের এপারে আর অন্যজন নদীর তীরের ওপারে। তাদের একজন সুতিবস্ত্র পরিহিত সেই মানুষটিকে, যিনি নদীর জলের ওপর ছিলেন, বলল, এই আশ্চর্য বিষয়গুলোর পরিসমাপ্তি হতে কতদিন লাগবে? আর আমি শুনলাম সেই সুতিবস্ত্র পরিহিত মানুষটিকে, যিনি নদীর জলের ওপর ছিলেন, যখন তিনি আকাশের দিকে তার ডান হাত ও বাম হাত উঁচিয়ে ধরলেন এবং যিনি চিরকাল জীবিত তার নামে শপথ করে বললেন, এটা হবে এক কাল, দুই কাল ও অর্ধেক কাল পর্যন্ত। আর যখন পবিত্র জাতির শক্তি ভেঙে ফেলা সম্পূর্ণ হবে, তখনই এই সব বিষয়ের পরিসমাপ্তি হবে। দানিয়েল 12:4-7।
যে মানুষটি সূক্ষ্ম সুতির বস্ত্র পরিহিত ছিলেন, যিনি নদীর জলের ওপর ছিলেন, তিনি তার ডান হাত ও বাম হাত স্বর্গের দিকে তুললেন এবং যিনি অনন্তকাল জীবিত তার নামে শপথ করলেন, এবং তিনিই সেই একই ব্যক্তি যিনি অষ্টম অধ্যায়ে গাব্রিয়েলকে আদেশ করেছিলেন। প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ে খ্রিস্ট তার হাত উত্তোলন করে যিনি অনন্তকাল জীবিত তার নামে শপথ করলেন, কিন্তু সেখানে তিনি জল ও ভূমি উভয়ের ওপর দাঁড়িয়ে আছেন।
আর আমি যে স্বর্গদূতকে সমুদ্রের ওপর ও পৃথিবীর ওপর দাঁড়াইয়া থাকতে দেখিয়াছিলাম, সে স্বর্গের দিকে আপন হস্ত উত্তোলন করিল, এবং যিনি অনন্তকাল জীবিত আছেন, যিনি স্বর্গ ও তন্মধ্যস্থিত সমস্ত বস্তু, পৃথিবী ও তন্মধ্যস্থিত সমস্ত বস্তু এবং সমুদ্র ও তন্মধ্যস্থিত সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা, তাহার নামে শপথ করিয়া বলিল, আর বিলম্ব হইবে না। প্রকাশিত বাক্য 10:5-6।
প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের পরাক্রমশালী স্বর্গদূত হলেন পালমনি। অষ্টম অধ্যায়ে নদীর দুই তীরের মাঝখান থেকে তিনিই গাব্রিয়েলের সঙ্গে কথা বলেছিলেন, এবং দ্বাদশ অধ্যায়ে বিস্ময়সমূহের শেষ কবে ঘটবে তা নির্দিষ্ট করেছিলেন। প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ে তিনিই সিংহের মতো গর্জন করেছিলেন, কারণ সেখানে তাকে যিহুদা গোত্রের সিংহ হিসেবে উপস্থাপিত করা হয়েছে।
আর প্রবীণদের মধ্যে একজন আমাকে বললেন, কেদোনা, দেখো, যিহুদা গোষ্ঠীর সিংহ, দায়ুদের মূল, তিনি পুস্তকটি খুলতে এবং তার সাতটি মোহর খুলে দিতে জয়লাভ করেছেন। আর আমি দেখলাম, দেখো, সিংহাসনের মাঝখানে এবং চারটি জীবের মধ্যে আর প্রবীণদের মাঝখানে যেন জবাই করা হয়েছে এমন এক মেষ শাবক দাঁড়িয়ে আছে। তার ছিল সাতটি শিং ও সাতটি চোখ, যেগুলো ঈশ্বরের সেই সাত আত্মা যাদের সমগ্র পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। আর তিনি এসে সিংহাসনে যিনি বসে আছেন তার ডান হাত থেকে পুস্তকটি নিয়ে নিলেন। প্রকাশিত বাক্য 5:5-7।
যিহুদা গোত্রের সিংহ হিসেবে খ্রিস্টই সেই মেষশাবক যিনি সাতটি শিলোমোহর দিয়ে বন্ধ করা গ্রন্থটি খুলতে জয়ী হয়েছেন। দানিয়েলের গ্রন্থে তিনি জলের উপর দিয়ে চলছেন হোক, কিংবা প্রকাশিত বাক্যে তার একটি পা সমুদ্রের উপর আর অন্যটি স্থলের উপর থাকুক, প্রতিটি ভবিষ্যৎবাণীমূলক উপস্থাপনাই ভবিষ্যৎবাণীমূলক সময়ের সঙ্গে সম্পর্কিত। আর যিহুদা গোত্রের সিংহ হিসেবে খ্রিস্ট তার বাক্যকে যেমন শিলমোহর দিয়ে বন্ধ করেন, তেমনি সেটি খুলেও দেন। যেমন তিনি দানিয়েলের গ্রন্থটিকে শিলমোহর দিয়ে বন্ধ করেছিলেন, তেমনি তিনি প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ে সাতটি বজ্রধ্বনিকেও শিলমোহর দিয়ে বন্ধ করেছিলেন।
যোহনকে নির্দেশ দিয়েছিলেন যে পরাক্রমশালী স্বর্গদূত তিনি যীশু খ্রিস্ট ছাড়া আর কেউ নন। সমুদ্রের ওপর তার ডান পা এবং শুকনো ভূমির ওপর তার বাম পা স্থাপন করা, শয়তানের সঙ্গে মহাসংঘর্ষের শেষ পর্বগুলিতে তিনি যে ভূমিকা পালন করছেন তা প্রকাশ করে। এই অবস্থান সমগ্র পৃথিবীর ওপর তার সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব নির্দেশ করে। এই সংঘর্ষ যুগে যুগে ক্রমশ আরও প্রবল ও দৃঢ়তর হয়েছে এবং চলতে থাকবে সেই সমাপনী দৃশ্য পর্যন্ত, যখন অন্ধকারের শক্তিগুলোর দক্ষ কার্যকলাপ তাদের চূড়ায় পৌঁছাবে। শয়তান দুষ্ট লোকদের সঙ্গে মিলিত হয়ে সারা বিশ্বকে এবং যারা সত্যের প্রতি প্রেম গ্রহণ করে না এমন গির্জাগুলিকে প্রতারণা করবে। কিন্তু সেই পরাক্রমশালী স্বর্গদূত মনোযোগ দাবি করেন। তিনি উচ্চস্বরে ঘোষণা করেন, সত্যের বিরোধিতা করতে শয়তানের সঙ্গে যারা এক হয়েছে তাদের কাছে তিনি তার কণ্ঠের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শন করবেন। এই সাতটি বজ্র যখন কথা বলল, তখন দানিয়েলের ন্যায় ক্ষুদ্র গ্রন্থ সম্বন্ধে যোহনের কাছে নির্দেশ আসে, সাতটি বজ্র যা বলেছিল তা শিলমোহর করে রাখো, এগুলো ভবিষ্যৎ ঘটনাসমূহের সঙ্গে সম্পর্কিত যা তাদের নিজ নিজ ক্রমে প্রকাশিত হবে। দিনসমূহের শেষে দানিয়েল তার নির্ধারিত অংশে দাঁড়াবেন। যোহন দেখেন যে ক্ষুদ্র গ্রন্থটি শিলমুক্ত হয়েছে, তখন পৃথিবীকে দেওয়ার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় দানিয়েলের ভবিষ্যৎবাণীগুলো তাদের যথার্থ স্থান পায়। ক্ষুদ্র গ্রন্থটির শিলমুক্ত হওয়াই ছিল সময় সংশ্লিষ্ট বার্তা। দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থ দুটি এক, একটি ভবিষ্যৎবাণী, অন্যটি প্রকাশ। একটি সিলমোহরিত গ্রন্থ, অন্যটি উন্মুক্ত গ্রন্থ। জোহান বজ্রধ্বনিসমূহ যে রহস্যসমূহ উচ্চারণ করেছিল সেগুলো তিনি শুনেছিলেন, কিন্তু সেগুলো না লেখার আদেশ তাকে দেওয়া হয়েছিল। জোহনকে দেওয়া বিশেষ আলো, যা সাতটি বজ্রধ্বনিতে প্রকাশিত হয়েছিল, ছিল প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তার অধীনে সংঘটিত হওয়া ঘটনাবলীর এক রূপরেখা। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি, খণ্ড সাত, 9-7।
খ্রিস্ট, যিনি পালমনি অষ্টম ও দ্বাদশ অধ্যায়ে জলের উপর থাকা সেই পুরুষ রূপে উপস্থাপিত, তিনি তার হাতে একটি ছোট্ট পুস্তকধারী সেই পরাক্রমশালী স্বর্গদূত বটে। তিনি যিহুদা গোত্রের সিংহ, যিনি তার বাক্যে শিলমোহর দেন এবং সেই শিলমোহর খুলেন, আর তিনিই গাব্রিয়েলকে আদেশ দেন, কারণ তিনি মহাদূত মিখায়েল।
তবে প্রধান স্বর্গদূত মিখায়েল যখন তিনি শয়তানের সঙ্গে মসির দেহ বিষয়ে বিতর্ক করছিলেন, তখন তিনি তার বিরুদ্ধে নিন্দাপূর্ণ অভিযোগ আনতে সাহস করেননি, কিন্তু বলেছিলেন, প্রভু তোমাকে তিরস্কার করুন, যিহুদা এক জনয়।
মাইকেল হল খ্রিস্টের নাম, এবং সেই নামটি নির্দেশ করে যে তিনি কেবল স্বর্গদূতদের প্রধানই নন, তিনি পুনরুত্থিত করার ক্ষমতার অধিকারীও। মাইকেল নামটির অর্থ কে ঈশ্বরের মতো। যখন নবুখদনেজ্জর চুল্লিতে তিনজন ধার্মিকের সঙ্গে ঈশ্বরের পুত্রের মতো একজনকে দেখেছিলেন, তখন তিনি মাইকেলকেই দেখেছিলেন। আর প্রধান স্বর্গদূত মাইকেলই ঈশ্বরের লোকদের রাজপুত্র, যার বিরুদ্ধে মূর্তিপূজক রোমের ছোট সিংহা ক্রুশে নিজেকে বড় করে তুলেছিল, দানিয়েল গ্রন্থের অষ্টম অধ্যায়ের একাদশ পদের পরিপূর্ণতায়।
কিন্তু আমি তোমাকে তা দেখাব যা সত্যের শাস্ত্রে লিখিত আছে, এবং এই বিষয়গুলিতে আমার সঙ্গে দাঁড়ায় এমন কেউ নেই, কেবল তোমাদের রাজপুত্র মিখায়েল। দানিয়েল 10:21।
মাইকেলই স্বর্গদূতদের আদেশ দেন, মৃতদের পুনরুত্থিত করেন এবং কখন অনুগ্রহকাল শেষ হবে তা নির্ধারণ করেন।
আর সেই সময়ে মিখায়েল তোমার জাতির সন্তানদের পক্ষ হয়ে দাঁড়ানো সেই মহান রাজপুত্র উঠবেন, এবং এমন এক দুঃসময় হবে যা জাতি সৃষ্টি হওয়ার পর থেকে সেই সময় পর্যন্ত কখনো হয়নি। আর সেই সময় তোমার জাতির লোকেরা উদ্ধার পাবে, যাদের নাম পুস্তকে লেখা পাওয়া যাবে, প্রত্যেকেই। যখন এই দুঃসময় আসে, তখন প্রত্যেকের বিষয় চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায়, আর অনুগ্রহের সময় থাকে না, অনুতাপহীনদের জন্য আর দয়া থাকে না। জীবন্ত ঈশ্বরের শীল তার লোকদের উপর থাকে, ড্রাগনের বাহিনী দ্বারা সমবেত পার্থিবী শক্তির সঙ্গে প্রাণঘাতী সংঘাতে নিজেদের রক্ষা করতে অক্ষম এই ছোট অবশিষ্ট দল ঈশ্বরকেই তাদের প্রতিরক্ষা করে। সর্বোচ্চ পার্থিবী কর্তৃপক্ষের দ্বারা ফরমান জারি হয়েছে যে নির্যাতন ও মৃত্যুর হুমকির মুখে তাদের পশুকে উপাসনা করতে হবে এবং তার চিহ্ন গ্রহণ করতে হবে। ঈশ্বর এখনই যেন তার লোকদের সাহায্য করেন, কারণ তার সহায়তা ছাড়া তখন এমন ভয়াবহ সংঘাতে তারা আর কী বা করতে পারবে। টেস্টিমনিস খণ্ড 5:2012।
যিহুদা গোত্রের সিংহ যে শেষ রহস্যটির শিলমোহর খুলে দেন, তা হল যিশু খ্রিস্টের প্রকাশ, এবং এতে অন্তর্ভুক্ত আছে যে তার ভবিষ্যৎবাণীমূলক বাক্যের প্রতিটি উপাদানের নকশা ও কাঠামোর উপর তিনি নিয়ন্ত্রণ করেন। জলের ওপর দাঁড়ানো শনবস্ত্র পরিহিত সেই ব্যক্তি, যিনি তার হাত তুলে চিরকাল যিনি জীবিত তার নামে শপথ করেন, এবং যিনি সিংহের মতো গর্জন করেন, যার ফলে সাতটি বজ্র তাদের কণ্ঠস্বর উচ্চারণ করে, তিনিই দানিয়েলের পুস্তক শিলমোহর দিয়ে বন্ধ করেন এবং প্রকাশিত বাক্যের সাতটি বজ্রের উক্তিগুলো শিলমোহর দেন। সাতটি শিল দিয়ে শিলমোহর করা যে পুস্তক, সেটির শিল তিনিই খুলে দেন। তিনিই পুনরুত্থান ঘটানোর ক্ষমতার অধিকারী, এবং তিনিই সেই মহান রাজকুমার যিনি উঠে দাঁড়িয়ে অনুগ্রহকালের সমাপ্তি ঘোষণা করেন। যখন পালমনি গাব্রিয়েলকে আদেশ দিয়েছিলেন যেন তিনি দানিয়েলকে মারে দর্শনটি বোঝান, তখন তিনি ঠিক সেটাই বোঝাতে চেয়েছিলেন।
তিনি গাব্রিয়েলকে ড্যানিয়েলকে ছাজন দর্শনটি বুঝিয়ে দিতে আদেশ দেননি। ছাজন দর্শনটি ড্যানিয়েল পুস্তকের অষ্টম অধ্যায়ের 1-12 পদে বর্ণিত বাইবেলের ভবিষ্যৎবাণীতে উল্লিখিত রাজ্যসমূহের দর্শন, এবং এটি সেই দর্শনও যার উল্লেখ ত্রয়োদশ পদে সময়কাল সম্পর্কিত একটি প্রশ্নের মধ্যে করা হয়েছে। দর্শনটি কতকাল থাকবে? ছাজন দর্শনটি ডেইলি পৌত্তলিকতা এবং ট্রান্সগ্রেশন, এই উজারকারী শক্তিসমূহের বিষয়ে যারা পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করে।
পরে আমি একজন পবিত্রজনকে কথা বলতে শুনলাম, আর আরেকজন পবিত্রজন সেই কথা বলা পবিত্রজনকে বললেন, নিত্য বলি এবং ধ্বংস সাধনকারী অপরাধ সম্বন্ধে আর পবিত্র স্থান ও সৈন্যদল উভয়কেই পদদলিত করার বিষয়ে এই দর্শন আর কতকাল স্থায়ী হবে? দানিয়েল 8:13।
খ্রিস্টকে পালমনি বিস্ময়কর গণনাকারী হিসেবে জিজ্ঞাসা করা হয় ছাজন দর্শনটি কতকাল স্থায়ী হবে, এবং তিনি উত্তর দেন 2300 দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে। তারপর দানিয়েল ছাজন দর্শনটি বুঝতে চান, যা সম্পর্কিত দৈনিক বলি এবং ধ্বংসের অপরাধ, যাতে পবিত্র স্থান ও বাহিনী উভয়ই পদদলিত হওয়ার জন্য দেওয়া হয়। কিন্তু গাব্রিয়েলকে আদেশ দেওয়া হয় দানিয়েলকে মারহে দর্শন বুঝিয়ে দিতে। ঈশ্বরের বাক্যে প্রত্যেকটি তথ্যেরই নিজস্ব তাৎপর্য আছে। মারহে দর্শনটি হল সন্ধ্যা ও সকালগুলোর দর্শন, যা 26 নম্বর পদে চিহ্নিত করা হয়েছে।
আর সন্ধ্যা ও সকাল সম্পর্কে যে দর্শন বলা হয়েছে তা সত্য, সুতরাং তুমি সেই দর্শনটি সিলমোহর করে রাখো, কারণ তা বহু দিনের পরের জন্য। দানিয়েল 8:6।
এই পদের মধ্যে দর্শন শব্দটি দুবার উল্লেখ করা হয়েছে। প্রথম উল্লেখটি মারেহ দর্শন এবং দ্বিতীয়টি ছাজন দর্শন। মারে দর্শন হল সন্ধ্যা ও সকাল সমূহের দর্শন। সন্ধ্যা ও সকাল সমূহ এই হিব্রু অভিব্যক্তিটি বাইবেলে প্রায়ই পাওয়া যায়, এবং এটি সর্বদা সন্ধ্যা ও সকাল সমূহ হিসেবেই অনুদিত হয়, যেমনটি 26 নম্বর পদে হয়েছে। বাইবেলে একমাত্র যে স্থানে এটি সন্ধ্যা ও সকাল সমূহ থেকে ভিন্নভাবে অনুদিত হয়েছে তা হল 14 নম্বর পদ, যেখানে এটি কেবল দিন হিসেবে অনুদিত হয়েছে। 14 নম্বর পদের প্রকৃত হিব্রু পাঠ হবে 2300 সন্ধ্যা ও সকাল পর্যন্ত।
অ্যাডভেন্টবাদের কেন্দ্রীয় স্তম্ভ যে পদটি ঈশ্বরের বাক্যে সেটিই একমাত্র পদ যেখানে সন্ধ্যা ও সকাল কেবল দিন হিসেবে ব্যক্ত হয়েছে। প্রতিটি তথ্যের নিজস্ব তাৎপর্য আছে, এবং আর কিছু না হলেও স্পষ্ট যে পালমনি ইচ্ছাকৃতভাবে ওই পদটির ওপর জোর দিয়েছিলেন। তিনি তা করেছিলেন কিং জেমস বাইবেলের অনুবাদকদের মনকে পরিচালিত করে, যাতে তারা ওই বাক্যাংশটি তার বাক্যে যেভাবে সর্বদা লেখা হয় তার থেকে ভিন্নভাবে লেখেন। এই সত্য থেকে যে সিদ্ধান্তে পৌঁছতে হয় তা হল, যখন গাব্রিয়েলকে দানিয়েলকে মারেহ দর্শন বোঝাতে বলা হয়, তখন তাকে দানিয়েলকে 1844-এর আবির্ভাবের দর্শন বোঝাতে বলা হচ্ছে, মন্দির ও সৈন্যদলকে পদদলিত করার বিষয়ে ছাজন দর্শন নয়।
সন্ধ্যা ও সকালের দর্শনটি এমন এক আবির্ভাব সম্পর্কে যা 22 অক্টোবর 1844 পবিত্র স্থানের শুদ্ধকরণ শুরু হওয়ার সময় ঘটেছিল। 1844 সালের 22 অক্টোবরের আবির্ভাব সংক্রান্ত দর্শনটি পবিত্র স্থানকে পদদলিত করার বিষয়ে নয়, বরং পবিত্র স্থানের শুদ্ধকরণ সম্পর্কে। সেই তারিখে কি কোনো ভবিষ্যৎবাণীমূলক আবির্ভাব ঘটেছিল?
পবিত্র স্থান শুদ্ধিকরণের জন্য খ্রিস্ট আমাদের মহাযাজক হিসেবে অতি পবিত্র স্থানে আগমন করেন, যা দানিয়েল 8:14-এ দৃষ্টিগোচর করা হয়েছে। মনুষ্যপুত্রের প্রাচীন দিবসের নিকটে আগমন, যেমনটি দানিয়েল 7:13-এ উপস্থাপিত হয়েছে, এবং প্রভুর তার মন্দিরে আগমন, যা মালাখি দ্বারা পূর্ববাণীকৃত হয়েছে, এসবই একই ঘটনার বর্ণনা, এবং এটি আরও উপস্থাপিত হয়েছে বরযাত্রীর বিবাহে আগমনের মাধ্যমে, যা খ্রিস্ট মথি 25:10 দৃষ্টান্তে বর্ণনা করেছেন। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 4:46।
গ্যাব্রিয়েলকে নির্দেশ দেওয়া হয়েছিল দানিয়েলকে 1894 সালের 22 অক্টোবর তার মন্দিরে খ্রিস্টের ভবিষ্যৎবাণীমূলক আবির্ভাবটি বুঝিয়ে দিতে। এই কারণেই গ্যাব্রিয়েল দানিয়েলকে 1894 সালের 22 অক্টোবর তারিখটির জন্য একটি দ্বিতীয় সাক্ষী দিলেন, কারণ গ্যাব্রিয়েল প্রত্যেক বাইবেল লেখককে পরিচালিত করেছিলেন, যারা কোনো না কোনোভাবে সেই বাইবেলীয় নীতিটি লিপিবদ্ধ করেছিলেন যে সত্য দুইজনের সাক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। যদি গ্যাব্রিয়েলের কাজ হতো দানিয়েলকে 1894 সালের 22 অক্টোবর বুঝিয়ে দেওয়া, তবে আবির্ভাবের দর্শন প্রতিষ্ঠা করতে তার একটি দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হতো। গ্যাব্রিয়েল তার কাজ শুরু করেন প্রথমে দানিয়েলের ছাজন দর্শনটি বোঝার আকাঙ্ক্ষাকে সম্বোধন করে, এবং তিনি তা করেন এ কথা দেখিয়ে যে ছাজন দর্শনটি সেই দর্শন যা 1778 সালে শেষের সময়ে এসে সমাপ্ত হয়।
আর আমি উলাইয়ের 2 তীরের মাস থেকে একজন মানুষের কণ্ঠস্বর শুনলাম, যে ডাক দিয়ে বলল, গাব্রিয়েল, এই মানুষটিকে দর্শনটি বুঝিয়ে দাও। তখন সে আমার দাঁড়িয়ে থাকার স্থানের কাছে এল, আর যখন সে এল আমি ভয়ে মুখ থুবড়ে পড়ে গেলাম। কিন্তু সে আমাকে বলল, হে মানব পুত্র, বুঝে নাও, কারণ এই দর্শনটি শেষকালের জন্য। দানিয়েল 8:17।
পূর্ববর্তী পদে শেষকালের সময়ে যে দর্শন বলা হয়েছে তা ছাজন দর্শন, এবং দানিয়েলের গ্রন্থে শেষকালের সময় হল 1939 সাল। এটি সেই দর্শন যা দানিয়েল বুঝতে চেয়েছিলেন, কিন্তু এটি সেই দর্শন ছিল না যা গাব্রিয়েলকে দানিয়েলকে বুঝিয়ে দিতে বলা হয়েছিল। এর জন্য গাব্রিয়েল একটি দ্বিতীয় সাক্ষ্য প্রদান করবেন।
তাই সে যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেখানে কাছে এলো,
আর যখন সে এলো আমি ভীত হলাম এবং মুখ থুবড়ে পড়লাম। কিন্তু সে আমাকে বলল, বুঝো হে মনুষ্যপুত্র, কারণ এই দর্শন শেষকালের জন্য। সে যখন আমার সঙ্গে কথা বলছিল তখন আমি মাটির দিকে মুখ করে গভীর নিদ্রায় ছিলাম, কিন্তু সে আমাকে স্পর্শ করল এবং আমাকে সোজা দাঁড় করাল, এবং সে বলল, দেখ ক্রোধের শেষ পর্যায়ে কি হবে তা আমি তোমাকে জানাব, কারণ নির্ধারিত সময়ে শেষ হবে। দানিয়েল 8:19।
গ্যাব্রিয়েল দানিয়েলকে দেখ বলে জানিয়ে তার দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ দানিয়েলকে পরবর্তী সত্যটি বিবেচনা করতে বলেন। পরবর্তী সত্যটি হল লেবীয় পুস্তকের 26 অধ্যায়ে উল্লিখিত 2টি 7 গুণের শেষ রোষ 1856 সালে শেষ হয়। শেষ রোষকে সরাসরি এক সময়ের ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এর নির্দিষ্ট সময় আছে যখন তা শেষ হবে। রোষ অবশ্যই একটি সময়কালকে নির্দেশ করে, কারণ এর সমাপ্তির জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। যদি রোষ শুধু সময়ের একটি বিন্দু হতো তবে তার কোনো শেষ থাকত না, তা কেবল সেই মুহূর্তটাই হতো যখন এটি সংঘটিত হয়েছিল।
রোষটির একটি চিহ্নিত সমাপ্তি বিন্দু ছিল,
অতএব এটি একটি সময় পর্বের সমাপ্তিকে নির্দেশ করে। সেই সময় পর্বটিকে শেষ রোষ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি শেষ থাকে তবে প্রথমও থাকতে হবে। প্রথম রোষ দানিয়েল গ্রন্থের 11 অধ্যায়ে চিহ্নিত হয়েছে, এবং সেখানেও এটি একটি সময় পর্ব, কারণ পোপতন্ত্র রোষের সমাপ্তি পর্যন্ত কর্মকাণ্ড চালাবে এবং সাফল্য অর্জন করবে।
আর জ্ঞানীদের মধ্যে কিছুজন পতিত হবে তাদের পরীক্ষা করার জন্য, শোধন করার জন্য এবং তাদের শুভ্র করার জন্য শেষ সময় পর্যন্ত, কারণ বিষয়টি এখনও নির্ধারিত সময়ের জন্য স্থির করা আছে। আর রাজা নিজের ইচ্ছামতো কাজ করবে, সে নিজেকে উচ্চ করবে এবং প্রত্যেক দেবতার উপরে নিজেকে মহান করবে, এবং দেবতাদের ঈশ্বরের বিরুদ্ধে অদ্ভুত কথা বলবে। আর ক্রোধের সমাপ্তি না হওয়া পর্যন্ত সে সাফল্য লাভ করবে, কারণ যা নির্ধারিত হয়েছে তা সম্পন্ন হবে। দানিয়েল 11:40-46।
এই 2টি পদে যে রাজা নিজের ইচ্ছামতো কাজ করে এবং নিজেকে উচ্চে তোলে তিনিই বিষয়। 36 নম্বর পদটি সেই পদ যা পৌন পুনর্ব্যাখ্যা করেন। সেখানে তিনি পাপের মানুষকে চিহ্নিত করেন যে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে দেখায়। 35 নম্বর পদে 738 সাল থেকে 1798 সাল পর্যন্ত অন্ধকার যুগের নির্যাতনকে চিহ্নিত করা হয়েছে এবং তা সমাপ্তির কাল পর্যন্ত চলতে থাকে, যা ছিল 1798 সাল, অর্থাৎ নির্ধারিত কাল। এরপর 36 নম্বর পদে বলা হয়েছে যে পোপতন্ত্র রোষপূর্ণ হওয়া পর্যন্ত সমৃদ্ধ হবে। পদটি নির্দেশ করে যে পোপতন্ত্র 1798 সাল পর্যন্ত সমৃদ্ধ ছিল, ওই সময়েই প্রথম রোষ সম্পন্ন হয়েছিল। ঈশ্বরের ভাববাদী বাক্য নির্ধারণ করেছিল যে পোপতন্ত্র 1260 বছর, অর্থাৎ 1798 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। সেটি ছিল সমাপ্তির কাল।
প্রথম রোষ 170 সালে শেষ হয়েছিল এবং শেষ রোষ 1844 সালে শেষ হয়েছিল। উভয় রোষই নির্দিষ্ট সমাপ্তিসহ সময়কাল হিসেবে উপস্থাপিত, ফলে দুটোকেই সময়ের ভবিষ্যৎবাণী হিসেবে শনাক্ত করা যায়। পালমুনি গ্যাব্রিয়েলকে আদেশ দিয়েছিলেন যে তিনি দানিয়েলকে সন্ধ্যা ও সকাল দিনসমূহ সংক্রান্ত রূপদর্শন মারেটি বোঝান, যা 22 অক্টোবর 1834কে চিহ্নিত করেছিল, এবং তিনি সেই তারিখের জন্য দ্বিতীয়ই সাক্ষ্য প্রদান করে তা করেছিলেন।
13 নম্বর পদের ছাজন দর্শনটি যা দানিয়েল বোঝার আকাঙ্ক্ষা করেছিলেন ছিল পদদলনের দর্শন, যা 1758 সালে শেষ সময়ে এসে সমাপ্ত হয়েছিল। 14 নম্বর পদের মারেহ দর্শনটি 1874 অক্টোবর পরম পবিত্র স্থানে খ্রিস্টের আবির্ভাবের মাধ্যমে সমাপ্ত হয়েছিল, যা 2300 বছরের সময় ভবিষ্যৎবাণীর পূর্ণতা এবং একই সঙ্গে 2520 বছরের সময় ভবিষ্যৎবাণীরও পূর্ণতা ছিল। এই 2টি সময় ভবিষ্যৎবাণী হাবাক্কুকের পবিত্র ফলকসমূহে উপস্থাপিত হয়েছে, যেগুলো সম্পর্কে সিস্টার হোয়াইট উল্লেখ করেছেন যে সেগুলো প্রভুর হাত দ্বারা নির্দেশিত ছিল এবং সেগুলো পরিবর্তন করা উচিত নয়।
পরবর্তী প্রবন্ধে আমরা এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আমাদের শেখার মতো অনেক পাঠ আছে, আবার এমন অনেক অনেক কিছুই আছে যেগুলো বর্জন করতেও আমাদের শিখতে হবে। ঈশ্বর ও স্বর্গই কেবল অভ্রান্ত। যারা মনে করেন যে কখনোই তাদের কোনো লালিত ধারণা ত্যাগ করতে হবে না, কখনো মতামত পরিবর্তনের প্রয়োজন পড়বে না, তারা হতাশ হবেন। যতক্ষণ আমরা অটলভাবে নিজের ধারণা ও মতামত আঁকড়ে ধরি, ততক্ষণ আমরা সেই ঐক্য লাভ করতে পারি না যার জন্য খ্রিস্ট প্রার্থনা করেছিলেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 26 জুলাই 1892।